তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশে ও বিদেশে, কাছেও দূরে, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে হৃদয়ের স্থল একরাশ প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান। মাহররম 1445 হিজড়ির ট্রান্সমিশনে আমাদের রহমতপূর্ণ প্রভাত, যে যেখানে আমাদেরকে দেখছেন, সবাইকে শুরুতে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নিয়তের ব্যাপারে হাদিসে কারিমের মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা এজন্য যে কোনো ভালো কাজ করি না কেন, ভালো নিয়ত করে নিই, ইনশাআল্লাহ সওয়াব আমাদের, আমরা যা অর্জন করি এর থেকে দ্বিগুণ অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, আজ আমাদের 1445 হিজড়ির শুভাগমন স্টার্ট এবং এই নতুন বছরের করণীয় কী, নতুন বছরের এক তো ইসলামী হিজড়ি বা আমরা নববর্ষ যদি বলি, এর গুরুত্ব, তাৎপর্য, ইতিহাস কী, এর বিষয়ে আমরা কিছু আলোচনা শুনব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহত্ব মর্যাদা সম্পর্কেও আজ শুনব। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে সবাইকে থাকতে হবে। দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনব। দুরুদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, আন উমর ইবনুল খাত্তাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না জিবরিল আতানি ফাকালা মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া রাফাআহু বিহা আশারা দারাজাত। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে এখন আমার কাছে জিব্রাইল আলাইহিসসালাম এসেছেন এবং আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন এবং 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের চমৎকার একটি রিওয়ায়াত শুনলাম যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। আসলে দুরূদ শরীফের ফজিলত আমরা যত বেশি দেখি যেন তত বেশি বাড়ছি। আসুন দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নিই প্রতিনিয়ত, প্রতিদিন আমরা যত বেশি সম্ভব প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব, ইনশাআল্লাহ আমরা এর বরকত দুনিয়া এবং আখেরাতে অবশ্যই দেখতে পাব। আলহামদুলিল্লাহ এভাবে অনেক দুরূদ শরীফের এমন ফজিলত রয়েছে যা আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদি এর ফজিলত অর্জন করেছে, এর থেকে অনেক বরকত পেয়েছে, এর অনেক ওয়াকেয়া ঘটনা রয়েছে, আর একদিন শুনবো। চলুন আমাদের মাঝে আজ আমাদের এই বিশেষ মহরমের ট্রান্সমিশনে আমাদের মাঝে মুবাল্লিগে দাওয়াত ইসলামী অ্যান্ড আমাদের মাঝে নাতখা ইসলাম হয়ে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আছেন মোহাম্মদ ইব্রাহিম আত্তারি আমার ডান দিকে এবং আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমার বাম পাশে রয়েছেন মোহাম্মদ সাব্বির আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে উভয়কে আমি জানাই অভিনন্দন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমাদের মাঝ থেকে 1444 হিজরি বিদায় নিয়েছে। আমরা এই এক বছরে কি করলাম, আল্লাহ তাআলার কতটুকু ইবাদত করতে পেরেছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের কতটুকু সুন্নতের উপর নিজের জীবনকে অতিবাহিত করতে পেরেছি। আমরা যদি একদিকে তাকাই তাহলে কিন্তু এটা উপলব্ধি করার একটি দিক খুঁজে পাই। আরেক দিকে 1445 হিজরি স্টার্ট হলো এবং এই 1445 হিজরিতে আমাদের কি করণীয়, আমরা কি যা পূর্বে বছরে করেছি সেই ধারাবাহিকতাই থাকবে, নাকি নতুন বছরে নতুন নিয়ত করে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমগুলোকে খুঁজে নেয়া। আসুন দর্শকবৃন্দ শুনব, শুরুতেই আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুহররমুল হারাম সম্পর্কেও জানবো এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তার জন্ম, তার বৃত্তান্ত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি হযরত ওমর ফারুক, অর্থাৎ আমরা সবাই জানি ইসলামের দ্বিতীয় খলিফা সুবহানাল্লাহ, কেমন নবী প্রেমী ছিলেন আমরা আজ শুনব ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে। তো শুরুতেই আমাদের মুবাল্লিগ মোহাম্মদ সাব্বির আত্তারের কাছে যাব। সাব্বির ভাইয়ের কাছে আমরা জানবো ইনশাআল্লাহ মুহররমুল হারাম মাস সম্পর্কে এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু আমাদেরকে পাঠাবেন। জি সাব্বির ভাই, মুহররমুল হারাম মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে গেছে, তো এ বিষয়ে শুরুতেই দর্শকদের জন্য কি মেসেজ আপনার পক্ষ থেকে?
ইসলামের একটি নতুন বছর আল্লাহ তাআলা আমাকে দান করেছেন এবং মাদিনী চ্যানেলে আমার ওস্তাদে মোহতারাম এর সাথে বসার তৌফিক দান করেছেন। মাদিনী চ্যানেলের দর্শককে আজকের টপিকের অনুযায়ী বলতে চাই যে যখন প্রথম বছর আমাদের মাঝে এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি নতুন বছর দিয়েছেন, তো এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত মনে করি এবং নিজের অতীতকে একটু স্মরণ করি যে অতীতে যা হয়েছে বাস্তবিকই এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পেশ করার মতন কি না। এবং পবিত্র মাস, এই মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অনেক প্রিয় এবং অনেক ফজিলতপূর্ণ। ইসলামিক মাস কোরবানি দ্বারা শেষ হয় এবং ইসলামী মাস ও নতুন বছর কোরবানি দ্বারাই শুরু হয়। যেমন আমরা জিলহজ মাসে কোরবানি করেছি এবং মুহররম শরীফ শুরু হয়েছে, তো আজ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, তিনি যখন মারাত্মকভাবে আঘাত ছিলেন, তিনি উঠে বসার মতন তার কাছে তেমন শক্তি ছিল না, বসতে পারছিলেন না, এত ব্যথায় তিনি আক্রান্ত ছিলেন। তখন কেউ তিনাকে বলল, কেউ কাউকে বলল যে হযরত ওমর ফারুককে নামাজের কথা বলো, সে উঠে যাবে। তখন কেউ বাস্তবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলল যে নামাজের সময় হয়েছে। তখন তিনি উঠে বসলেন এবং বললেন, হ্যাঁ নামাজই, যার নামাজ নেই তার ঈমান নেই। দেখুন, আশরায় এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এবং তিনিও সিজদারত অবস্থায় শহীদ হয়েছেন। তো ইনারা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, ইনারা আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, নামাজের মহত্ব বুঝিয়েছেন। 1445 হিজরি আজ নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই বছরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে অতিবাহিত করব এবং নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিজেকে সমস্ত প্রকার আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে বাঁচিয়ে চলব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়, ইনার ফজিলত, এনার মহত্বের বিষয় হাদিসে করিমায় অনেক ফজিলত রয়েছে। মুসলমানদের দ্বিতীয় খলিফা, সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর উপর নাম হলো আবু হাফস ও উপাধি হলো ফারুক আজম। তিনি 29 জন পুরুষের পর নবুয়ত ঘোষণার 6 বছরে তিনি ঈমান আনেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর সর্বোত্তম সাহাবী। আল্লাহ পাক তাকে অন্যান্য অসংখ্য গুণাবলী এবং পূর্ণতার পাশাপাশি অনেক আওয়ালিয়া তথা সর্বপ্রথম সূচনাকারীর মধ্যে তাকে ধন্য এই তৌফিক তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়েছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালামকে বললেন যে হে জিব্রাইল, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু প্রশংসা করো। তখন হযরত জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালাম বললেন, লাউ জালাসতু মাআকা কাদরা মা লাবিসা নূহুন ফি কওমিহি লাম আস্তাতিআ আন উখবিরাকা বিফাদাইলি উমরা ওয়া মা লাহু ইনদাল্লাহ। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, হযরত নূহ আলা নবিনা ওয়া আলাইহি সালাত ওয়া সালাম যে হায়াত পেয়েছেন, যে বয়স পেয়েছেন, সে বয়স পর্যন্ত যদি আমি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত যদি বয়ান করি, সেটা আপনাদের মাঝে হোক বা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে হোক, তারপরেও আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বলে শেষ করতে পারবো না। তেনার ফজিলত এমন ছিল, এবং হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যারা তিনার আশিকান রয়েছি, তিনাকে ভালোবাসি, তিনাদের অনেক ফজিলত রয়েছে। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা উমরা উমিরা কলবুহু বিল ঈমান। অর্থাৎ যারা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, যাদের অন্তরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা চলে আসে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেন।
আসলে আমরা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসি, তখন তার কিছু বৈশিষ্ট্যের কারণে আমরা কিন্তু তাকে ভালোবেসে থাকি, এবং তার মাধ্যমে কী লাভ বা কী লোকসান হয় এর প্রতিও কিন্তু অনেক সময় দৃষ্টিগোচর থাকে, দৃষ্টি থাকে। অর্থাৎ স্বার্থ ছাড়া যেন আমরা কারোর সাথেই বন্ধুত্ব রাখি না বললে চলে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের যে সকল সাহাবা এবং তাদের যারা মুহিব্বিন রয়েছেন, যদি আমরা দেখি, তাহলে প্রকৃত পক্ষে আমরা শুধুমাত্র আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং দীনে ইসলামকে প্রচার প্রসার করার নিমিত্তে তাদের যেন বন্ধুত্ব এবং ভালোবাসা তাদের প্রতি ছিল। আর এ দ্বারা কী লাভ? এ দ্বারা লাভ হচ্ছে কিয়ামতের দিন যখন বিপদের সম্মুখীন আমরা হব, তখন আল্লাহ রসুলের পর থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, বিভিন্ন আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন, আমরাও সেই সুপারিশের ভাগী হতে পারব। তো দর্শকবৃন্দ, আমরা শুরুতেই আমাদের মুবাল্লিক থেকে নতুন বছরের কিছু বার্তা নিলাম এবং আপনাদেরকে আমরা শোনালাম। আসুন, আমরা যেহেতু আমাদের মাঝে আমাদের নাতখা উপস্থিত আছেন এবং আমাদের মাঝেই আমাদের মুবাল্লিকে দাওয়াতি ইসলামী মোহাম্মদ সোহেল রাজা মাদানী উপস্থিত হয়েছেন, অনুষ্ঠানের পক্ষ থেকে সোহেল ভাইকেও অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের নাতখা ইসলাম ভাইয়ের কাছে যাব এবং কালাম শুনব।
সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি Oh. مدنی مدینے والے
تو بو تو ری کو
নামে রয়েছে কত সার ও গো প্রিয় নবী, এই নামে রয়েছে কত সার ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ তুমি মোর জান গো প্রিয় নবী, মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার, মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার, বানাও মোরে তোমার মেহমান গো প্রিয় নবী, বানাও মোরে তোমার মেহমান গো প্রিয় নবী, তুমি মোর জান তুমি মোর প্রাণ গো প্রিয় নবী, তব তরে কুরবানি প্রাণ গো প্রিয় নবী।
মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর কালাম শুনলাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, শুনছিলাম আমরা নতুন বছর 1445 হিজরির। তো আমরা যাব আমাদের সোহেল মাদানির কাছে, এবং সোহেল মাদানির কাছে অনুরোধ থাকবে আমাদেরকে হিজরি নববর্ষের গুরুত্ব ইতিহাস সম্পর্কে আমাদের দর্শকদের আগে এই যদি কিছু ধারণা দিতেন তো আমাদের দর্শক খুবই উপকৃত হতেন।
بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين। সর্বপ্রথম মাদানির চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই হিজরি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন, মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, যখনই মুহরমুল হারাম মাস আসে, এমনি তো বারো মাসের মধ্যে মুহরমুল হারাম একটি মাস, আর হিজরি যে মাস গণনা করা হয় এর মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মুহরমুল হারাম। যখনই মুহরম মাস আসে, বেশ কিছু ঘটনা, বেশ কিছু বিষয় আমাদের স্মরণে চলে আসে। যেমন এই মুহরমুল হারাম মাসেই রয়েছে আশুরা, যে আশুরা দিনে, অর্থাৎ আশুরা বলা হয় মুহরমুল হারামের 10 তারিখকে আমরা মূলত আশুরা হিসেবে গণ্য করি, এবং ওই দিনেরও বেশ কিছু তাৎপর্য রয়েছে কারবালার ইতিহাস। এরপরে আরও অন্যান্য অনেক ঘটনা রয়েছে। তো যেহেতু আমরা এই হিজরি মাস বা হিজরি বছরের আলোচনা করছি, তো হিজরি বর্ষের কথা আসলে ওরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও আমাদের স্মরণে আসে। কেননা হিজরি বছরের গণনা এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়িত। কিভাবে? যদি আমরা হিজরি বছরের ইতিহাস দেখি, যে এই হিজরি বর্ষ কে প্রবর্তন করেছেন, কিভাবে প্রবর্তন হলো, তখনই একটি নাম আমাদের চোখের সামনে ভেসে উঠবে, তা হচ্ছে হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তো ইতিহাসের মধ্যে রয়েছে যে যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতে ছিলেন, আর তখন এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদুনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইরাক এবং কুফার গভর্নর হিসেবে তাকে নিয়োজিত করা হয়েছিল। তো আমরা জানি বর্তমানে আমাদের যেই রাজনৈতিক সিস্টেম বলি বা রাষ্ট্র পরিচালনা, এখানে এমপি মন্ত্রী হয়ে থাকে, তো প্রধানমন্ত্রী, তো যারা এমপি মন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন রকম চিঠি বার্তা আসে, তো তখনই ওই বিভিন্ন জায়গার জন্য, বিভিন্ন স্থানের জন্য এক একজনকে গভর্নর হিসাবে প্রেরণ করা হয়েছিল। তো তাদের সাথে যোগাযোগের মাধ্যম ছিল চিঠি, চিঠি আদান প্রদান করা হতো। তো যখন চিঠি আদান প্রদান করা হতো, তখন হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, হুজুর আমাদের কাছে তো অনেকগুলো চিঠি আসে, আর দর্শকবৃন্দ জানে যখন চিঠি দেওয়া হয় চিঠি পৌঁছাতে অনেক সময় লেগে যায়। তো দেখা যায় যে কয়েকটা চিঠি যখন প্রেরণ করা হয় এর মধ্যে তারিখ সাল না লেখার কারণে বোঝা যায় না যে কোনটি আগে কোনটি পরে এসেছে, চিঠির ধারাবাহিকতা বোঝা যায় না, বিষয়বস্তু ঠিকমতো বোঝা যায় না যে কোনটার ব্যাপারে আমার কাছে আগে হুকুম বা বিধান আসলো, কোনটির ব্যাপারে পরে আসলো। তো এই ব্যাপারে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার নিকট, যদি এমন কোনো ব্যবস্থা হয়ে যেত যার মাধ্যমে আমরা জানতে পারতাম যে আমাদের কাছে কোন চিঠিটি পরে এসেছে, তাহলে আমাদের জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। তো এই কথা যখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার নিকট আসলো, তখন তিনি চিন্তা করলেন বাস্তবিকই বিষয়টি এমনই, যদি এর মধ্যে এমন কোনো ব্যবস্থা হয়ে যায় অর্থাৎ তারিখ মাস সন এটা চলে আসে তাহলে তো সমস্যার সমাধান হবে। তখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি কী করলেন, মিটিং করলেন, পরামর্শ করার জন্য সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন। তখন বলা হলো যে আমরা এভাবে কী করতে পারি, আমরা বছর কীভাবে শুরু করতে পারি। আর এটা শুরু করতে গিয়ে তখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা এক একজন এক এক মত পোষণ করছিলেন। কেউ বলছিলেন যে যেহেতু রবিউল আউয়াল মাস প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের মাস, তো আমরা এই মাসকে কেন্দ্র করি, এই মাসকে আমরা হিজরির প্রথম মাস হিসাবে আমরা গণনা করি। তো এই কথা বলার পরে তখন বলা হলো যে না, আমরা রবিউল আউয়ালকে কেন্দ্র করব না। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উপস্থাপন করলেন যে না, এই মাসকে আমরা, অর্থাৎ রবিউল আউয়াল মাসকে আমরা কেন্দ্র করতে পারবো না, তাহলে তাদের সামঞ্জস্য হয়ে যাবে। তখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে ঐক্যমত হন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন সহমত পোষণ করলেন যে হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, রবিউল আউয়ালকে আমাদের হিজরি সনের প্রথম মাস বানানো যাবে না। তখন কী করা হলো, তখন চিন্তাভাবনা করে কিছু সাহাবায়ে কিরাম এটা উপস্থাপন করলেন, তাহলে এমন করা যায় যখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন থেকে আমরা শুরু করতে পারি। তো তখন বলা হলো এই মতটাকে গ্রহণ করা হলো, এই মতটাকে গ্রহণ করে এরপর বলা হলো ঠিক আছে, যখন হিজরত করা হলো তখন থেকে আমরা সন হিসাবে গ্রহণ করব। আর তখন থেকে আলহামদুলিল্লাহ এই হিজরি সনের প্রবর্তন হলো, আর সেখানে সিদ্ধান্ত হলো যে মুহররমুল হারাম মাস হবে কি সর্বপ্রথম মাস। তো সেই হিসাবে আর কি, যেহেতু আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সে সময় ছিলেন আর তিনি এটার বাস্তবায়ন করেছেন, এই কারণেই হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরি সনের প্রবর্তক হিসাবে ধরা হয়, প্রবর্তক হিসাবে বলা হয়। আর মুহররম মাস যদি আমরা দেখি এর তাৎপর্যের ব্যাপারে, কুরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইসলামের, অর্থাৎ আমাদের জন্য গণনার মাস, আল্লাহ তাআলার কাছে গণনার মাস হচ্ছে বারোটি। আর এই বারো মাসের মধ্যে চারটি মাস এমন রয়েছে যেই চারটি মাসে অনেক গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে, বিশেষ করে আল্লাহ তাআলার দরবারে মহত্বপূর্ণ মাসগুলোর মধ্যে একটি মাস হচ্ছে মুহররমুল হারাম মাস। মুহররমুল হারাম মাস কীভাবে চারটি মাস বলা হয়, যেই মাসগুলোর সাথে হারাম শব্দটি রয়েছে, যেমন জিলকাদাতুল হারাম, জিলহিজ্জাতুল হারাম, মুহররমুল হারাম, এই তিনটি মাস, এর পর একটি মাস রয়েছে যেটা হচ্ছে রজব মাস। তো এই চারটি মাস হচ্ছে হলো আপনার গুরুত্বপূর্ণ। আর যদি মুহররমের মাসের দিকে আমরা তাকাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ব্যাপারে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রমজান মাসের রোজার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে রোজা, হচ্ছে মুহররমের রোজার। আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আর রমজানের পর সবচাইতে বেশি রোজা রাখতে দেখেছি মুহরমুল হারাম মাসে। মুহরম মাসের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, ফজিলত রয়েছে, আমাদের যাদের সম্ভব হয় আমরা রোজা রাখি। বিশেষ করে শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া তিনি একটি কর্মসূচি চালিয়েছেন আমাদের মাঝে, যেন আমরা ওই সাহাবাই কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি। তিনি রোজার ব্যাপারে আমাদেরকে একটা টার্গেটও দিয়েছেন যে আমরা যেন প্রথম আশুরার 10 দিন যেন রোজা রাখি। আর এটার জন্য একটা রেজাল্টও তিনি বের করেছেন, যে ব্যক্তি 10টি রোজা রাখবে সে মানে মুমতাজ বলা হয়, উত্তম, অতি উত্তম যেটা বলে হয়। আর এরপর যারা 5টি রোজা রাখবে তাদেরকে বলে হয়েছে বেহতর, অর্থাৎ উত্তম
উত্তম।
এবং যে 2টি রোজা রাখবে হ্যাঁ চলার মতো ঠিক আছে, তাটাও ভালো। তো আমরাও চেষ্টা করি মুহরমুল হারাম মাস এসেছে, শুকরিয়া আদায়ার্থে পাশাপাশি এই মাসের গুরুত্ব কে না জানে, মুহরম মাসে আশুরার দিনে হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাত বরণের মাস এটা, আমরা আমাদের মোবাল্লেগে দাওয়াত ইসলামী সাব্বির আত্তারি থেকে শুনলাম। তো এই মাসে আমরা রোজা রাখার চেষ্টা করি
ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং এই হিজরির নববর্ষের আমরা যে ইতিহাস শুনলাম হয়তো আমাদের অনেকেরই অজানা, এবং এই হিজরি নববর্ষ কেন্দ্র করেই কিন্তু আমাদের ইসলামের এই হিজরি সনের সূচনা, এবং এর মাধ্যমে আমাদের এখন সব কিছু আমরা দেখতে পাই। কিন্তু আরবি আমাদের যে ক্যালেন্ডার সেটাকে কিন্তু আমরা ফলো করি, প্রত্যেক মাসে আমরা চাঁদ দেখার উপরে নির্ভরশীল থাকি, আমাদের নতুন মাস আগমন ঘটে চাঁদ দেখার মাধ্যমে। আর এই হিজরি সন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হিজরি সনের সূচনা। আসলে এই মুহররমুল হারাম মাসের ইতিহাস এবং মুহররমুল হারাম মাস এর ফজিলত এবং মহত্ব তাৎপর্য যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু তখন থেকে নয়, বরঞ্চ পূর্বেকার আম্বিয়া আলাইহিমুসসালামদের সময় থেকে নিয়েই এই মুহররমুল হারাম মাসের তাৎপর্য এবং ফজিলত। তো দর্শকবৃন্দ, শুনবো আমরা আরও কিছু আলোচনা এবং হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনব। তো দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মামুনুর রশিদ ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রাসেল ভাই আমাদের সঙ্গে আছেন, মুজাফফর হুসাইন ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর মোহাম্মদ মুক্তার হুসাইন ভাই আমাদের সঙ্গে আছেন, ফুরকান উদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন, নূর হুসাইন ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর আমাদের সাথে আছেন মোহাম্মদ হুসাইন ভাই, ইসমাইল খান ভাই, এরপর বিভিন্ন আইডি থেকে অনেকে আমাদের সাথে আছেন, ফারহান চৌধুরী ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ মেহরাজ আলী ভাই আমাদের সঙ্গে আছেন, আনোয়ার হুসেন ভাই আমাদের সঙ্গে আছেন, শেখ রাসেল ভাই আমাদের সঙ্গে আছেন। আমরা কিছু দর্শকদের কল নিব, অনেকে আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে কল করছেন, আমরা ইনশাআল্লাহ কল নিচ্ছি। জি কল
বলছি গোপালগঞ্জ থেকে, আমার নাম রাফিউ। আপনার চ্যানেলে আমার অনেক ভালো লাগে, আমার আম্মু সবসময় আপনাদেরই দেখে, আমার আম্মুর জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর অসংখ্য রহমত নাজিল করুন, ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। জি পরবর্তী কল।
আমি মলিউজার জেলা থেকে বলছি, বিভাগ সিলেট, আমার নাম শাকিল আহমদ। আমি একটি গজল শুনতে চাই, তোমার মদিনা আমার প্রাণের মদিনা, সব গুলি কিন্তু তোমার বলতে পারি না।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনাদের অনুষ্ঠান দেখছি, ভালো লাগতেছে, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি অনুষ্ঠান দেখি এবং পরিবারকেও বলি যে মাদানের চ্যালেঞ্জ হয়ে গেলে
আমার নাম
আমার খুব ভালো লাগে, আমি একটি নাচ শুনতে চাই,
অসংখ্য ধন্যবাদ। আসলে আমি দর্শকবৃন্দদেরকে বলবো, যারাই ফ্যামিলির আছেন, আসলে মাদানী চ্যানেল হচ্ছে এমন একটি চ্যানেল যার মাধ্যমে আমরা ইলমে দ্বীনের অনেক অনেক কিছু জানতে পারি। আর আমাদের সন্তানরাও যদি মাদানী চ্যানেল দেখে, তাদেরকেও যদি উৎসাহিত করি, আত্মীয় স্বজনদেরকে উৎসাহিত করি, আমাদের প্রতিবেশীদেরকেও মাদানী চ্যানেল দেখায় উদ্বুদ্ধ করি, তাহলে ইনশাআল্লাহ তারা শিখে যে সওয়াব অর্জন করবে তার ভাগীদারও আপনি হবেন। মাশাআল্লাহ, ভালো লাগলো নিজের ছোট বাচ্চাদেরকেও মাদানী চ্যানেল দেখাচ্ছেন। তো চলে যাব আমাদের মোবাল্লিগের কাছে, আমাদের সাব্বির আত্তারি ভাইয়ের কাছে। সাব্বির আত্তারি ভাইয়ের কাছে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বিষয়ে, ওনার ফজিলত, আল্লাহ রসুলের প্রতি প্রেম, এ সম্পর্কে ইনশাআল্লাহ আসুন আমরা জানব। জি স্যার,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে, হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত এমন অনেক কার্যাবলী ও ঘটনা রয়েছে যা তিনি সর্বপ্রথম করেছিলেন বা করিয়েছিলেন বা তার সাথে ঘটেছিল। তন্মধ্যে কয়েকটি হলো যে মহান সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী অনুসারে হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী অনুসারে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম জনসম্মুখে তার ইসলামের ঘোষণা করেন। এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই ব্যক্তি যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জাহিরি হায়াত থেকে পর্দা করার পর সর্বপ্রথম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বায়াত গ্রহণ করেন। তিনি হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তি যাকে সর্বপ্রথম আমিরুল মুমিনীন বলা হয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের প্রথম ইমাম যিনি শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেন। আচ্ছা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই প্রথম ব্যক্তিত্ব যিনি ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়তে গিয়ে বহু হাফেজ সাহাবিদের শাহাদত বরণ দেখে সর্বপ্রথম সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সংগ্রহ করার পরামর্শ দেন। নববী যুগে তারাবি জামাত দু বা তিন দিন অনুষ্ঠিত হয়েছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ধারা বন্ধ করে দিয়েছিলেন যাতে এই জামাত ওয়াজিব হয়ে না যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিত্ব যিনি সর্বপ্রথম তারাবির জামাত পুনরায় শুরু করেছিলেন এবং কোরআনের কারি হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিযুক্ত করেছিলেন এবং সমস্ত লোককে তার অনুসরণে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রথম ব্যক্তি যার নেতৃত্বে জানাজার নামাজ চার তাকবীরের বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম তার ধন সম্পদ নিজের মালিকানে রেখে তার বেনিফিট মুনাফা আল্লাহ পাকের পথে দান করেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রথম ব্যক্তি যিনি ইমাম মুয়াজ্জিন পরিশিক্ষকদের বেতন নির্ধারণ করেছিলেন এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসাফিরদের জন্য সাহায্য করার জন্য মুসাফির খানা এবং শস্য ভাণ্ডার নির্মাণ করেছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক, এছাড়া এটা তো তিনি ইসলাম গ্রহণের পর তিনার মাধ্যমে সর্বপ্রথম এই কাজগুলো হয়েছিল এবং হাদিসে কারিমাতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মা তালাআতিশ শামসু আলা রাজুলিন খাইরিম মিন উমারা, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি। আরেক জায়গায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে মুমিনগণ হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা পোষণ করে আর মুনাফিকরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসীদের জন্য বাতি স্বরূপ। আর এক জায়গায় তিনার ফজিলত বর্ণিত রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি বাতিলকে পছন্দ করেন না। তিনার ফজিলত আরেক জায়গায় রয়েছে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্টি নিহত এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে। আর এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব ইরশাদ করেন, ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি উমারা ওয়া কলবি, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ও অন্তরে সত্যের জারি করে দিয়েছেন। মুফাসসির হাকিম উলামাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচ্য হাদিসের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ তার অন্তরে যে সব কল্পনা আসতো সেটা সঠিক এবং মুখ দ্বারা যা বলতেন তা সত্য বলতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ফজিলত রয়েছে এবং তিনার ইবাদত, তিনার রিয়াজাত, তিনার তাকওয়া, তিনার পরহেজগারি, তিনার বিনয়, তিনার নম্রতা কি আর বয়ান করব। আজ আমরা কিছু পরিকল্পনা করি, আমরা একটি নতুন বছর পেয়েছি, নতুন কিছু পেয়েছি, এই বছরটা আমরা কীভাবে অতিবাহিত করব। দেখেন, তিনি আমিরুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জাহিরে হায়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটতম। তারপরও তিনার তাকওয়া, তিনার পরহেজগারি, তিনার আখিরাতের তিনার চিন্তা কেমন ছিল যে একবার হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ এক বাটি মধু কেউ তোহফা দিল। তখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর পাত্রটা তার হাতে রেখে তাকে তিনবার এ কথা বললেন যে আমি যদি সেটা পান করি তবে তার স্বাদ ও মিষ্টতা শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব অবশিষ্ট থেকে যাবে। অতঃপর তিনি সেটা অন্য কাউকে দিয়ে দিলেন। ফিকরে আখিরাত তিনার কেমন ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দণ্ডময় হওয়ার বিষয়ে তিনার ভয় কেমন ছিল, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় এবং নম্রতা কেমন ছিল। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি ওই ব্যক্তিকে আমার সবথেকে প্রিয় মনে করি, সেই ব্যক্তি আমার সবথেকে প্রিয় যে আমাকে আমার দোষ ত্রুটি সম্পর্কে বলে। অথচ কেউ আমাদেরকে একটু আমাদের বিষয়ে বর্তমান আমাদের দোষ যদি কেউ দেখিয়ে দেয় বা ধরে দেয় তখন আমরা রাগান্বিত অবস্থায় তার সাথে বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ তৈরি করি। অথচ ফারুক আজম যিনি উম্মতে মুহাম্মাদীর বাদশাহ যিনাকে বলা হয় আমিরুল মুমিনিন, আমাদের আমির, আমাদের লিডার, আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে যে আমি তাকে আমার প্রিয় মনে করি যে আমাকে আমার ভুল ধরিয়ে দেয়।
ভাবার বিষয়, আজ যদি আমরা আমাদের বিভিন্ন দিকে, বিভিন্ন স্তরে, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানেও যদি আমরা জিনিসটাকে একটু চিন্তাভাবনা করি দেখি তাহলে কিন্তু এমনই। এখন যেহেতু আমি বড়, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমার থেকে যে ছোট তাকে বলো, সে শুনবে কথা। তো এই ধরনের বিষয় থাকে। তো দর্শকবৃন্দ, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনের চমৎকার এই আদর্শকে আমরা যদি আমাদের হৃদয়ে গেঁথে তার উপর আমল করি, ইনশাআল্লাহ আমরাও কিন্তু এই দুনিয়ার পাশাপাশি আখিরাতে অনেক বড় সওয়াব এবং এর প্রতিদান অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদানী ফুলের উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কল করে যাচ্ছেন এবং মেসেজও করছেন, দর্শক কালামও শুনতে চেয়েছেন। কালাম শুনব আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে। তার পূর্বে আমাদের সোহেল মাদানী ভাইয়ের কাছে আমি যাব। আমাদের উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই হিজরি নববর্ষের সম্পর্কে আরও কিছু আলোচনা শুনতে।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবনকে ত্যাগ করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দিক নিয়ে যদি আমরা আলোচনা করি তো এক একটি দিক নিয়ে আমরা এক একটি পর্ব করতে পারব। সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করছি, যেমন সাব্বির ভাই কিছু আলোচনা করলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত সম্পর্কে আর কি বলতে চাচ্ছি, একটি ঘটনা মাদানী চ্যানেল দর্শকবৃন্দের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামতের মধ্যে একটি কারামত, কারামতের সাহাবা নামক কিতাবের মধ্যে উদ্ধৃত রয়েছে, যার লেখক হচ্ছে শাইখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহ তাআলা। তিনি বর্ণনা করেন যার সারাংশ আর কি, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত সাইয়েদুনা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বাহিনীর সেনাপতি বানিয়ে এরপর নাভাবন্দ নামক স্থানে জিহাদের জন্য পাঠালেন। তো মুসলিম সেনাপতি হযরত সাইয়েদুনা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে মুসলিমদের সাথে যুদ্ধরত ছিলেন তখন উজিরের রাসূলে আনোয়ার হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ বলে উঠলেন, ইয়া সারিয়াতুল জবল, অর্থাৎ হে সারিয়া, পাহাড়ের দিকে পিঠ করে নাও। তো মসজিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তো তারা আশ্চর্য হয়ে গেলে যে খুতবার মধ্যে এই বাক্যটি তিনি কেন বললেন। সারিয়া সে তো অনেক দূরে, অনেক দূরে, ওই মদিনা শরীফ থেকে অনেক দূরে হচ্ছে ওই নাভাবন্দ এলাকা। তো তিনি হঠাৎ এটার সাহাবে কিরাম যারা উপস্থিত ছিলেন তারা আশ্চর্য হলেন। তো এরপর এই ঘটনার মূল বিষয় জানতে পারলেন যখন হযরত সাইয়েদুনা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষে, জিহাদ শেষে বিজয় হয়ে এরপর ফিরে আসলেন। তখন একদিন আলোচনার প্রেক্ষিতে উঠে আসলো যে আমরা যখন যুদ্ধের মধ্যে ছিলাম আর এমন অবস্থা হয়েছিল যে আমরা দেখতে পারলাম যে আমরা হেরে যাব যুদ্ধের মধ্যে, আমাদের আমরা পরাজিত হব, এমন সময় হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আওয়াজ আসলো কি ইয়া সারিয়াতুল জবাল, অর্থাৎ পাহাড়ের দিকে পিঠ করো। এটা যখন আসলো আওয়াজ তখন আমরা পিঠ করে নিলাম, পিঠ করে এরপর আমরা আক্রমণ শুরু করলাম। এই আক্রমণ করতে করতে আস্তে আস্তে আমরা কী করলাম, এই যুদ্ধে জয়লাভ করলাম এবং অমুসলিম যারা ছিল তারা পালিয়ে চলে গেল। তো এই যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তিনার যে আওয়াজ তিনি বলে দিলেন আর আমরা ওই হিসাবে কাজ করলাম, তখন সবার বুঝে আসলো যে এই কারণেই মিম্বর থেকে, অর্থাৎ মসজিদে নববীর মিম্বর থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটি বলেছিলেন। এখানে একটি বিষয় যে দেখুন কোথায় মদিনা শরীফ আর কোথায় ওই নাহাওয়ান্দ, অনেক হাজার মাইল দূরে, কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কী হচ্ছে তা তিনি জানেন। অদৃশ্য, এটা কিন্তু দৃশ্যমান নয়, অদৃশ্য, অনেক দূরে তিনি এটা জানেন। আর এমন না যে বর্তমান যুগের মতো যে মোবাইল আছে, কম্পিউটার আছে, কী হচ্ছে জেনে যাব, এমন কোনো ব্যবস্থাও নেই। তো এটা হচ্ছে আউলিয়া কিরামের একটি কারামত। আর এই অদৃশ্যের সংবাদ দেওয়া, এটা যদি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে এমন হয় তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। অদৃশ্যের জ্ঞান সম্পর্কে অনেকে অনেক কথা বলে থাকে, ওদিকে যাব না। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত, তার ক্ষমতা, এ সম্পর্কে আরেকটি ঘটনা এসেছে। নীল নদের নাম তো আমরা সবাই শুনেছি, নীল নদ যদি নাও দেখে থাকি শুনেছি যে নীল নদ, তো নীল নদের মধ্যে একটি প্রচলন ছিল, ওই নীল নদের পাড়ে যারা বসবাস করতো এলাকাবাসী তাদের মধ্যে একটা প্রচলন ছিল যে প্রতি বছর এমন হবে একটি দিন, ওই দিনে তাদের মধ্যে থেকে কোনো একজন সুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে এরপর নীল নদে নিক্ষেপ করতে হয়। যদি নিক্ষেপ করে তাহলে ওই নীল নদ ঠিক থাকে, না হয় ওই নীল নদের কী হয় পানি আসে না, পানি অর্থাৎ শুকিয়ে যায়, এমন একটা শুকিয়ে যেত। তো প্রচলন এটা ছিল তাদের মধ্যে যে কোনো একজন মেয়েকে সাজিয়ে দেওয়া হতো, নদীতে নিক্ষেপ করা হতো, তখন এটা রাত্রে নিক্ষেপ করতো, দিনের বেলা দেখতো যে না পানি পরিপূর্ণ হয়ে গেছে। তো এটা যখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আসলো, তিনি তখন খলিফা হিসেবে ছিলেন, তো যখন এই খবর আসলো তখন তিনি বললেন যে না এইটা তো আমাদের ইসলামের মধ্যে এটা তো অনুমতি নেই যে এই কাজ করা হবে, একজন মেয়েকে সাজিয়ে ওই নদের মধ্যে নিক্ষেপ করা হবে। তো তখন তিনি কী করলেন, একটি চিঠি লিখলেন, আর চিঠিতে লিখলেন যদি তুমি নিজের ক্ষমতায় প্রভাবমান হও তাহলে তুমি প্রভাবমান হইও না, আর যদি তুমি আল্লাহ তাআলার হুকুমে প্রবাহ হও, অর্থাৎ তুমি পানি বাড়ো তাহলে তুমি প্রবাহ হও, এরকম চিঠি লিখলেন। এবং যিনি খবর নিয়ে আসলেন তাকে বললেন এটা তুমি ওই নদীতে ছেড়ে দিবে, অর্থাৎ নীল নদের মধ্যে ছেড়ে দিবে। তো তাই করা হলো। যখন এই চিঠিটি রাখা হলো দেখা গেল যে পানি, পরের দিন আসলো যখন দেখলো পানি যেটা শুকনো ছিল ওই শুকনোটা পানিতে পরিপূর্ণ হয়ে গেলো, বরঞ্চ আগের চেয়ে কয়েক গুণ বেশি পানি হলো। এটাও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার একটি কারামতের বা ক্ষমতার একটা বিষয় যে যেটা ইসলাম সমর্থন করে না তিনিও সেটা সমর্থন করেননি, আর সেটা তিনি প্রকাশ করেছেন, বরঞ্চ তিনি এই কাজেরও সমাধানও করে দিয়েছেন। তো বাস্তবিকই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার যেই বিশেষ দিকগুলো বলবো, যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার নামের মধ্যে ফারুক, ফারুক তিনি এই উপাধি এই জন্য পেয়েছেন, ফারুক এটা বলা হয় যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, ফরক, ফরক কর্ণওয়ালা, পার্থক্যকারী। তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো সত্য বলতে দ্বিধাবোধ করেননি এবং মিথ্যার প্রতি তিনি অর্থাৎ প্রতিবাদ করার জন্য কখনো পিছপা হননি। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি ন্যায় বিচারক ছিলেন, তিনি তাকে আদিলও বলা হয়। তো প্রতিটা বিষয়ে তিনি এই সত্য এবং মিথ্যার মধ্যে তিনি পার্থক্য করতেন, সত্যকে সত্য বলতেন, মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রতিপন্ন করতেন, এই কারণে তাকে ফারুক বলা হয়। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার জীবনী আমরা যদি রিসার্চ করি, কোন বিষয়টি নিয়ে, আল্লাহ তাআলার ভয়, ইবাদত, রিয়াজত, তাকওয়া, সব কিছু যদি আল্লাহ তাআলার ভয়ের দিকে আসি, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে তার চোখ ভিজে ওই চোখের নিচে দাগ পড়ে যেত। যখন কবরের আলোচনা আসতো, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যখনই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কবর দেখতেন বা কবরের আলোচনা আসতো, এমন কান্না করতেন, অনেক বেশি কান্না করতেন। তো কেউ জিজ্ঞাসা করলেন যে অন্য কোনো আলোচনা যখন হয় তখন আপনি এত বেশি কান্না করেন না, কিন্তু যখনই কবরের আলোচনা হয় তখন আপনি এত বেশি কান্না করেন, এর কারণ কি? তখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। যদি কেউ কবরের মধ্যে, কবরের ই থেকে, সওয়াল জবাব থেকে যদি কেউ বেঁচে যায়, রেহাই পেয়ে যায়, তাহলে তার পরবর্তী সকল ঘাঁটিগুলো সহজ হয়ে যায়,
সহজ হয়ে যায়।
তো দেখুন, জান্নাতি সাহাবি আশারায় মুবাশশারা, আশারায় মুবাশশারা বলি আমরা তাদেরকে, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই আশারায় মুবাশশারার মধ্য থেকেও আবার গুরুত্বপূর্ণ, উনি হচ্ছেন চারজন যে খলিফা, ঠিক আছে, চারজন খলিফার একজন, ইসলামের দ্বিতীয় খলিফা, এত মর্যাদা, জান্নাতি, নিশ্চিত জান্নাতি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তা সত্ত্বেও আল্লাহ তাআলার ভয়ে কেমন কান্না করতেন।
আল্লাহ আল্লাহ,
আমরা যদি যাই যে তার তাকওয়ার দিকে, আমরা তো আজকে অনেকে নেতা, অনেকে যে নিজেকে নেতা মানি বা আমাদেরকে নেতা বানিয়ে দেওয়া হয় মানুষের, অর্থাৎ অধীনস্থদের ব্যাপারে, বা আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠান খুলি, দেখা যায় আমি বস, আমার অধীনে অনেকে থাকে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া কেমন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলায় ছদ্মবেশে, তার সে যে খলিফা, তার তিনি পুরো গ্রাম গ্রাম শহর শহর কী করতেন, ঘুরতেন, কার কী সমস্যা রয়েছে, যখনই শুনতেন কারো কোনো বাড়িতে সমস্যা, কী সমস্যা জেনে রাতের অন্ধকারে, সে যেন জানতে না পারে, ঘরের লোক পেরেশানি তার রয়েছে, সে যেন জানতে না পারে, এমনভাবে। শুধু তাই নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে করে সামান ওই ঘরে পৌঁছে দিতেন।
আল্লাহ,
আজকে আমরা নেতা যদি দরকার হয় যাও এটা দিয়ে আসো, না, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজে কাঁধে করে নিয়ে গিয়ে তারপরে ঘরে দিয়ে আসতেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ব্যাপারে আমাদের সাব্বির ভাই বললেন যে
তিনি ইত্তেবায়ে রাসূলও কেমনভাবে করতেন,
সুবহানাল্লাহ,
সেই যে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একবার নতুন পোশাক পরিধান করলেন,
সুবহানাল্লাহ,
তো আব্দুল্লাহ বিন উমাইয়া তিনি সন্তানকে বললেন যাও চাকু নিয়ে আসো, তো সন্তান বাবার হুকুম চাকু নিয়ে আসলো, তো বললেন যে আমার আস্তিনগুলো টানো, তো টানার পর যা বাড়তি হয় তুমি আঙ্গুলের সমান করে সেটাকে চাকু দিয়ে কেটে দাও,
সুবহানাল্লাহ।
তো হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার বাবার হুকুমে সেটা তো কেটে ফেললাম, কিন্তু সেটা তারা আঁকা বাঁকা হয়ে গেছে, সোজা হয় না, তখন আমি আমার বাবাকে বললাম যে আমি কাঁচি দিয়ে একটু সুন্দর করে দিই, সমান করে দিই, তখন বললেন না, করিও না, কারণ এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি,
তিনি
ওই পোশাককে এভাবেই পরিধান করতেন। আচ্ছা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি রোজাকে পছন্দ করতেন, তিনি অধিক হারে রোজা রাখতেন।
যেমন
হাদিস শরীফের মধ্যে আসছে যে কানা উমর আব্দুল খাত্তাবি রিদওয়ানুল্লাহি আলাই ইয়াসুমুদ দাহর, অর্থাৎ আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন।
সুবহানাল্লাহ।
আর এই জায়গায় হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা ইয়াসরুদু সিয়ামা ক্বাবলা আন ইয়ামুতা বিসানাতাইনি ইল্লা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি ওয়া ফিস সাফার, অর্থাৎ আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি, অর্থাৎ ঈদুল ফিত্র, ঈদুল আধা এবং সফর ব্যতীত সর্বদা রোজা রাখতেন, তিনার ইন্তেকালের দুই বছর পূর্বে ধারাবাহিকভাবে তিনি রোজা রেখেছেন, এবং তিনি রোজাকেও অনেক বেশি ভালোবাসতেন এবং মিসওয়াক শরীফকেও অনেক বেশি ভালোবাসতেন। প্রিয় ইসলামী ভাইরা, আজ নতুন কিছু পরিকল্পনা করি। দেখুন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার বিষয়ে শুনেছি, তিনি ইবাদতের বিষয়ে শুনেছি, বাস্তবে এই মাসটা হচ্ছে ইবাদতের মাস। মনে রাখবেন, মুহররমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহররম নাম এর জন্য রেখেছেন কারণ এই মাসের সম্মানের কারণে একে মুহররম বলা হয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। দেখুন, এই মাসের সবথেকে উত্তম একটি দিন হচ্ছে, সেটা হচ্ছে আশুরার দিন, দশই মুহররম। বসরার একজন সম্পদশালী একজন ব্যক্তি ছিল, যার আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দুনিয়াবি অনেক ধন সম্পদ দিয়েছিলেন। তো সে আশুরার দিন দশই মুহররম রাত্রে সে নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে এবং আশেপাশে কিছু মানুষকে নিয়ে সারা রাত কোরআন কেরিমের খতম দিত এবং জিক্রুল্লাহ করত। তো তার পাশে যে বাসা ছিল, তো ওই লোকের মেয়ে ছিল পঙ্গু, অচল, তার হাত পা চলতো না, অচল ছিল। তো ওই অচল মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে আমার প্রতিবেশী সে প্রত্যেক বছর এই আয়োজন করে, এর উদ্দেশ্য কী? তখন তার বাবা বললেন যে এটা হচ্ছে আশুরার দিন, আশুরার রাত, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এই দিনের অনেক মহত্ব রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে অনেক ফজিলত দ্বারা ধন্য করেছেন। তো এগুলো শোনার পর যখন এই আশুরার এই আয়োজন শুরু হলো, তখন ওই মেয়েটি সবাই ঘুমায় পড়লো কিন্তু সে ফজর পর্যন্ত ঘুমায় নাই, ওই তেলাওয়াতকে শুনতে থাকলো এবং জিকির আজকার শেষ করে এবং তিনি যখন সবাইকে সেহরি করালেন তারপর দোয়া হলো, তো ওই দোয়াতে সেও হাত উঠিয়ে দিল এবং হাত উঠিয়ে বলতে লাগলো, ইয়া আল্লাহ, এই পবিত্র দিন যাকে তুমি এত ফজিলত দিয়েছো এবং যা ওই বান্দাদের ওয়াসিলা যারা এখন বসে সারা রাত তোমার জিকির করেছে, কোরআন কারিমে তেলাওয়াত করেছে, এর ওয়াসিলা দিচ্ছে, আল্লাহ তুমি আমার কষ্টকে দূর করে দাও, আমাকে আমার রোগ থেকে শিফা দান করো। সে এখনও দোয়া শেষ করে নাই, দোয়ারত অবস্থায় রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সুস্থতা দান করলেন, সে নিজের পায়ে দাঁড়িয়ে গেল। তার বাবা যখন তাকে দেখলো যে সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, সে কখনো দাঁড়ায় নাই, তার হাত চলতো না, সে অচল, সে আজ কিভাবে পায়ে হেঁটে হেঁটে চলা শুরু করলো, তখন বাবা জিজ্ঞাসা করলেন এর কারণ কি? তখন সে বলল যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকট এই দিনের এই রাতের ওয়াসিলায় দোয়া করেছি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করতে আমার উপর কোনো কৃপণা করে নাই। ভাইরা, বাস্তবে এই দিন, এই মাসের প্রত্যেকটি দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট হওয়ার একটি মাধ্যম। মনে রাখবেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, রমজান ব্যতীত আমি আর কোন মাসের রোজা রাখবো? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি রমজানের পর অন্য কোনো মাসের রোজা রাখতে চাও তবে মুহররমের রোজা রাখো, কেননা এটা আল্লাহ পাকের মাস, এই মাসে একটি দিন রয়েছে যাতে আল্লাহ পাক একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আর অন্যান্যদের তওবা কবুল করেছেন। আর এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররমের রোজা এবং নফল নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। হজরতে সৈয়দুনা আবু উসমান নাহদি রহমতুল্লাহ তাআলা বলেন, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তিনটি দশকের সম্মান করতেন। এক হচ্ছে রমজানুল মুবারকের শেষ দশক, দ্বিতীয় হচ্ছে জিলহাতুল মুহররমের প্রথম দশক এবং তৃতীয় হচ্ছে মুহররমুল হারামের প্রথম দশক।
সুবহানাল্লাহ, আসলে কি বলবো, অনেক গুরুত্বপূর্ণ এতক্ষণ পর্যন্ত আমরা সোহেল মাদানী এবং সাব্বির ভাইয়ের কাছ থেকেও শুনলাম, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে শুনলাম এবং কত চমৎকার এখানে বিষয়গুলো, যে ইসলাম যা সমর্থন করে না, কুসংস্কার কুপ্রথা তা দূর করলেন এবং ইসলামের পতাকাকে উত্তোলিত রাখার জন্য আলহামদুলিল্লাহ দিনের পর দিন কীভাবে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আমরা তাও শুনলাম এবং এই মুহররমুল হারাম মাসের ফজিলত সম্পর্কে আমরা জানলাম। তো দর্শকবৃন্দ, আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, আসুন আমরা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শকে নিজের জীবনকে নিজের জীবনে বাস্তবায়িত করি এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নিজের জীবনকে সাজিয়ে আমরাও ইসলামের খেদমত করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের ইসলামের অনেক কাজ যা আমরা আমাদের দু চোখে আজ আমাদের ইসলামের কালচার, ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে দেখি, কেমনভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের ইসলামের উপর বিভিন্ন বিষয়গুলো হামলার স্টাইলে আসুক কিংবা কেউ ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলুক, এগুলোর কারণ হচ্ছেই আমরা নিজেদের ইসলামের যে সংস্কৃতি, সাবেক রাম আলিহিম রিদওয়ানের যে আদর্শ, সেগুলোকে আমরা ভুলে বসেছি। আজ এই কারণে আমাদের ইসলামের উপর বিভিন্ন ধরনের কটূক্তি বা এই ধরনের বিপর্যয় দেখা যাচ্ছে। তো আল্লাহ তাআলা চাহে আমরা এগুলোকে দূর করতে পারবো শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের যে দিনকে সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ান তাদের জীবন তাদের রক্তের মাধ্যমে আমাদের নিকট পৌঁছিয়ে গেছেন, আমাদের নিকট পৌঁছিয়েছেন, আমরা অবলম্বন করি তাদের পতাঙ্ক, তাদের আদর্শ ইনশাআল্লাহ আমরা আমাদের ইসলামী কালচারকে সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ানদের সেই জামানার মতো বানাতে পারব। তো দর্শকবৃন্দ, আমরা শুরুতেই আলোচনার পূর্বেই আমরা কালাম নেব বলেছিলাম, আসুন আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে যাব এবং কালাম শুনব।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, হাকে শিফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, হাকে শিফার ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশ মওয়াল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি, তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব সে
হমারা
সে আলা আমারা নবী কোন দে তগ দেনে কো মো চাহি কোন দে তগ দেনে কো মো চাহি দেনে ওয়ালা গে সাচা আমারা নবী দেনে ওয়ালা গে সাচা সবসে আলা হো আলা হামারা নবী সবসে বালা হো আলা হামারা নবী খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে স্বয়ং খুদা তার প্রিয় হাবিব ফারুক আজমে খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে স্বয়ং খুদা তার প্রিয় হাবিব ফারুক আজমে খুদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া খুদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া উপর সদা নবীর দয়া দুজাহানে আছে মোর ভরস ফারুক আজমে খুদা দুজাহানে আছে মোর ভরস ফারুক আজমে খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে স্বয়ং খুদা তার প্রিয় হাবিব ফারুক আজমে খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে স্বয়ং খুদা তার প্রিয় হাবিব ফারুক আজমে থাকুক যেন অটুট সদা তোমার শেষ দয়া খোদা থাকুক যেন অটুট সদা তোমার শেষ দয়া খোদা তোমার শেষ দয়া খোদা দয়ার নজর মোদের উপর সদা ফারুক আজমে দয়ার নজর মোদের উপর সদা ফারুক আজমে খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে স্বয়ং খুদা তার প্রিয় হাবিব ফারুক আজমে খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে স্বয়ং খুদা তার প্রিয় হাবিব ফারুক আজমে
দর্শকবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত কালাম শুনলাম এবং আলোচনাও শুনে যাচ্ছি আর দেখতে দেখতে সময় যেন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর আমরা মদন চ্যানেল দর্শকবৃন্দ আজ ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত শুনলাম এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ সম্পর্কেও শুনলাম যদি আমরা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করি এবং নিজেকে সেভাবে রাঙিয়ে অপর ইসলাম ভাইদেরকেও নাকি দাওয়াত দিয়ে তাদেরকেও যদি আমরা সেই আদর্শে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত রয়েছে যেমন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কারামতের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ আছে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নেককার যুবকের কবর তশরিফ নিয়ে গেলেন আর বললেন হে অমুক আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনুল করিমের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং যে ব্যক্তি আপন প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু সেই কবরকে ইঙ্গিত করে বললেন, হে যুবক বলো কবরের মধ্যে কী অবস্থা? সে নেককার যুবক কবরের ভিতর থেকে তিনি রাদিয়াল্লাহ তাআলা আনহুর নাম ধরে ডাকলেন আর উচ্চ স্বরে দুবার উত্তর দিলেন, কদ আতানিহিমা রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাহ, অর্থাৎ আমার রব তাআলা সেই দুটি জান্নাতই আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা শুনেছিলাম ফারুকে আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু আল্লাহ তাআলার প্রতি কেমন ভয়, কেমন আল্লাহ তাআলার প্রতি তিনি ভয় করতেন নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও, তো দেখেন দর্শকবৃন্দ, আমরা যদি ফারুকে আজমের সেই আদর্শকে নিজের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু আমরাও এভাবে আল্লাহ তাআলার দয়া, জান্নাত, মাগফিরাত সব অর্জন করতে পারব।
বাস্তবে কি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা মহান মর্যাদা দ্বারা ধন্য করেছেন, অনেক সম্মান শ্রেষ্ঠত্বের মর্যাদা এবং কারামত দ্বারাও ধন্য করেছেন।
জি,
তিনি রাদিয়াল্লাহু তাআলার উচ্চ মর্যাদাকে গ্রহণ করা এবং তার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যেমন প্রসিদ্ধ সাহাবি হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাহবুবে রহমান নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতিও বিদ্বেষ পোষণ করে, আর যে ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে। দেখুন এখানে চিন্তার বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা নিজের প্রতি নিয়ে নিলেন, যদি ফারুককে তোমরা ভালোবাসো তো মূলত আমাকেই ভালোবাসো, আর যদি ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি বিদ্বেষ পোষণ করো তাহলে মূলত আমার সাথে তোমরা বিদ্বেষ পোষণ করো। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় এটাই, আমরা সাহাবাই কিরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে প্রত্যেক সাহাবি রসুল তাদেরকে আমরা ভালোবাসি, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটাই শিখিয়েছেন। আর এই ভালোবাসার ফল আমরা কি পাব? সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে, একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? তখন ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা ছাড়া আমার কাছে তো কোনো আমল নেই। তখন রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো।
আল্লাহ আল্লাহ।
তো হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে কোনো সংবাদ এতটা খুশি করতে পারেনি যতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি আমাদেরকে করেছিল, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। অতঃপর হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসি, তাই আমি আশা রাখি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমার আমল তাদের মতো না হয়। দেখেন অনেকে সাহাবায়ে কিরাম আলিমুর রিদওয়ানদেরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে থাকে, তাদের অবস্থান কি হবে? হাদিসে পাকের মধ্যে, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। আমরা আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, আউলিয়াই কিরামকে আমরা ভালোবাসি, আল্লাহ তাআলার নেককার বান্দাদেরকে আমরা ভালোবাসি, ইনশাআল্লাহ তাআলা আমাদের হাসর, আমাদের সব কিছুই তাদের সাথেই হবে ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ।
আর যখন তাদের সাথে হবে তাদের সুপারিশ, তাদের শাফাআত, তাদের ইনশাআল্লাহ তাআলা ফয়েজ বরকত আমরা হাসরের ময়দানও পাবো ইনশাআল্লাহ তাআলা,
ইনশাআল্লাহ। আসলে দর্শকবৃন্দ, যেহেতু অনুষ্ঠানের সময় শেষের দিকে এবং যেতে যেতে আমাদের সোহেল মাদানী আমাদেরকে ইম্পর্টেন্ট এবং যেটা আমাদের অন্তরে পরিপূর্ণভাবে থাকা দরকার সেই মেসেজটি আমাদেরকে দিলেন। সাব্বির ভাইয়ের কাছে যাব শেষ মাদানী ফুল দর্শকদের জন্য নেয়ার জন্য, এক মিনিট।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে আমরা স্মরণ করছি, তেমনই আমরা আপনি বলেছেন যে মহরম মাস শুধু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহির পূর্বেও আম্বিয়াদের সাথে এটা সম্পর্কিত এবং কিতাবের মধ্যে রয়েছে এই দিনে অন্যান্য নবীদেরকেও ফজিলত দান করা হয়েছে। তো বিশেষ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ বেশি আসে এই মাসে। তো আমার আকা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যাদুশ শোহাদা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনাকে যুবকদের সর্দার বলেছেন, জান্নাতীদের।
সুবহানাল্লাহ,
এটা সত্ত্বেও তিনি অধিকারে ইবাদত করতেন, আর এই মাসটা হচ্ছে ইবাদতের। যেমন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা, ইমাম আলী মাকাম, হযরত সাইয়্যিদুনা ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সম্পর্কে বলেন যে কানা ইউসাল্লিল ইয়াউমা ওয়াল লাইলাতি আলফা রাকা, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন।
সুবহানাল্লাহ,
প্রতিদিন 1000 রাকাত নামাজ আদায় করতেন। আচ্ছা, হযরত সাইয়্যিদুনা ইমাম আবুল হাসান আলী ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইজদুদ্দিন ইবনে আসির জাজরি রহমতুল্লাহ তাআলা লিখেন, হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ, হজ, দান, খায়রাত ও সকল নেক আমল অধিক পরিমাণে করতেন। এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি পায়ে হেঁটে 25টি হজ করেছেন।
সুবহানাল্লাহ,
মদিনা থেকে মক্কায় গিয়ে 25 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছেন। আকা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নামাজও জামাতের সাথে আদায় করেছেন। 61 হিজরির 10ই মহরম শরীফের সকালে আমার আকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে তার জীবনের শেষ নামাজ আদায় করেছিলেন। তো আমরা শুনলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, একজন আহলে বাইতের রাসূল, একজন সাহাবীর রাসূল, উভয়জনের ইবাদত, উভয়জনের তাকওয়া। আমরাও দাবি করি আমরা আশিকের রাসূল, আমরা আশিকের সাহাবা ও আহলে বাইত, ইশকে রাসূলের জন্য বলে থাকি যে মত ভি কবুল হে, আমরা মৃত্যু কবুল করতে পারি কিন্তু আফসোসের বিষয় পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কবুল করতে পারি না। আফসোসের বিষয় আমাদের দ্বারা অধিক যেগুলো আমাদের উপর ফরজ ওয়াজিব ইবাদত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। তো আসুন না কিছু পরিকল্পনা করি, কিছু ইচ্ছা করি, কিছু ভালো ভালো নিয়ত করি। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও গত বছর হজ করেন নাই, এই বছর হজের নিয়ত করে নেন, এখন থেকে প্রস্তুতি নেন। যারা গত বছর রমজানের রোজা রাখেন নাই, এই বছরের রোজার নিয়ত করে নেন। যারা গত বছর নামাজগুলো কাজা করেছেন, এই বছর কাজায় উমরিও আদায় করেন এবং এই বছর ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোনো ওয়াক্ত যেন আমাদের কাজা না হয়, এভাবে ভালো ভালো নিয়াত করি। মা বাবার খেদমতের দিক দিয়ে হোক, হালাল হারামের পার্থক্য হোক, হালাল রুজি উপার্জন করা, হারাম থেকে নিজেকে বাঁচানো, বিভিন্ন ধরনের। এবং শেষ নিয়ত এটা করুন যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই বছর আমার দৃষ্টির সামনে যদি কোনো চ্যানেল থাকে সেটা শুধু মাদিনী চ্যানেল যেন হয়, অন্যান্য গুণাভরা চ্যানেল থেকে বেঁচে শুধু মাদিনী চ্যানেল যেন আমরা দেখি।
দর্শকবৃন্দ, আসলে খুব সুন্দর মেসেজগুলো আমরা এতক্ষণ পর্যন্ত পেলাম, অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুলও শুনেছি। আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সময় স্বল্পতা এবং আলোচনা যেন কম হয়ে যাচ্ছে, আসলে এমন টপিক যার উপরে আলোচনা করে শেষ করা সম্ভব নয়, তারপরও বিদায় নেওয়ার পালা। দর্শকবৃন্দ আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব।
পেলা
বজে মেহদায়ত পেলা
الحمد لله رب العالمين صلى الله على محمد سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।